রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক তাআলার অনেক বড় দয়া, অনেক বড় হেসান, আল্লাহ তাআলার আরও একবার শুকরিয়া আদায় করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত করার সুযোগ পেয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করার, ক্ষমা চাওয়ারও সুযোগ আমরা পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্তা হিসাবে কবুল করুক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চাই আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশা আল্লাহুল করিম। অবশ্যই অনুষ্ঠানের সাথে থাকলে আজকের বিষয় থেকে অনেক কিছু আমাদের জানার আছে এবং শেখার আছে। নবী রাহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাবারক তাআলা কি ইরশাদ করেছেন কানজুল ইমানে, এই আয়াতে পাকের তর্জমায় কি এসেছে, এরপর আল্লাহ চাই আজকের বিষয়ও জানাবো আপনাদেরকে, আর হামদে বারী তাআলাও শুনবো আমরা ইনশা আল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله العظيم
سبحان الله سبحان الله الله تبارك وتعالى আমাদের জন্য যে হুকুম আহকাম ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে, আমরা যেন তা পালন করতে পারি, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে পালন করে, শরীয়তের যে হুকুম রয়েছে এগুলো পালন করে আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারি, তবে অবশ্যই আমাদের জন্য আল্লাহ তাআলার হুকুম পালনকারী বান্দা হিসাবে যে নিয়ামত দেওয়ার কথা, যে নিয়ামত পাওয়ার কথা, অবশ্যই আমরা সে নিয়ামত হাসরে অবশ্যই পাবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক, বর্তমান জমানা, বর্তমান সময়ে এমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি, এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যেন আমরা ছোটবেলা থেকে যে শুনে আসছি, কাঁটাযুক্ত গাছ একটা আছে, এটার নাম বলা হয় মাদার গাছ, সম্ভবত কাঁটাওয়ালা কাঁটাযুক্ত গাছ মাদার গাছ বলা হয়। যদি কোনো ব্যক্তি বলে যে আমি মাদার গাছে উঠবো কিন্তু আমার গায়ে কাঁটা ঢুকবে না, এটা একটু অসম্ভব মনে হয়, যদিও হয় যায়, যদি চেষ্টা করে তবে পসিবল হতে পারে, কাঁটাগুলো পরিষ্কার করে, কিন্তু বর্তমান সময় গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে তওবা করা এতটা কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। কোনো ব্যক্তি চায় যে সে তওবা করবে, সে নেককার হবে, কিন্তু তার চতুর্পাশ থেকে তাকে ঘিরে ধরে যেন সে তওবা করতে না পারে, সে গুনাহ থেকে বাঁচতে না পারে। হয়তো আমি বাঁচার চেষ্টা করছি, আমার সন্তান পারছে না, আমার সন্তান চেষ্টা করছে, আমার পরিবারের অন্য সদস্যরা গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। অনেক কিছু ঘটতেছে বর্তমান সময়ে, এমন এক পরিবেশ, এমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি, বসবাস করছি। এ কারণেই যে বিপদগুলো আমাদের কাছে আসছে, যে বিপদের সম্মুখীন আমরা হচ্ছি, যে জায়গায় আমরা যেভাবে অপমানিত হচ্ছি, যেভাবে আমাদের সম্মান নষ্ট হচ্ছে, এর পিছনে কারণ কি? এমনটা তো নয় কি আমাদের গুনাহের কারণেই আমরা লাঞ্ছিত, আমাদের গুনাহের কারণেই আমরা বঞ্চিত, আমাদের গুনাহের কারণেই আমরা বিপদযুক্ত, আমাদের গুনাহের কারণেই আজ আমরা অসহায়, এমনটা তো নয়। কোরআন হাদিস কি বলে ব্যাপারে জানবো আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাবারক তাআলা। এ সকল যদি আমাদের হাতের কামাই হয়, এ সকল যদি আমাদের উপার্জন হয়, এ সকল যদি আমাদের আমল নামার কারণেই এত বিপদ হয়, তবে এখনই সময় আমাদের গুনাহ থেকে তওবা করা। দর্শক, আজকের বিষয় এটাই রেখেছি, গুনাহ থেকে তওবা, আর গুনাহের ক্ষতি কি রয়েছে তাও জানার চেষ্টা করব, তওবার কি ফজিলত রয়েছে তাও জানার চেষ্টা করব। প্রতিনিয়ত আমাদের কাছে যে আজাব আসতেছে, বিপদ আসতেছে, এগুলো কেন আসতেছে তাও আমরা জানার চেষ্টা করব। হয়তো আপনি বলতে পারেন যে ভারসাম্য রক্ষা করতে পারছে না, বা লোড নিতে পারছে না ঢাকার জমিন, বা দেশের যাই আপনি বলতে পারেন না কেন, বাংলাদেশের প্লেট বা মায়ানমারের প্লেট, যাই আপনি বলেন না কেন, অনেক সান্ত্বনাই আপনি নিজেকে দিতে পারবেন বা মানুষকে দিতে পারবেন, কিন্তু কোরআন কি বলে ব্যাপারে, কোরআন কি বলছে এ সম্পর্কে? সব কিছু তো আমাদের হাতের কামাই না, সব কিছু তো আমাদের গুনাহের কারণে নয়, এটাও একবার চিন্তা করা উচিত। আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা শোনার করার আমরা চেষ্টা করব। মিরাজ ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা, মিরাজ ভাই থেকে আজকের এই সুন্দর টপিক নিয়ে কিছু আলোচনা শুনবো। এর আগে চাচ্ছি মোবারক ভাই আমাদের সাথে আছেন, একটি হামদে বারি তালা আমরা শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর।
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির শোবে আল্লাহু আল্লাহু। দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির শোবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। তমনে অংশীদার, তমনে অংশীদার, জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু। সারা প্রীতি বিচাই তোমায় পেতে শুধু, সারা প্রীতি বিচাই তোমায় পেতে শুধু, আমরা তোমারি বান্দা হে সুবহানাহু, আমরা তোমারি বান্দা হে সুবহানাহু, তুমি পুত্র পবিত্র অনন্ত অসীম, তুমি পুত্র পবিত্র অনন্ত অসীম, হে রহিম রহমান, হে রহিম রহমান, আল্লাহু 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 আল্লাহু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ তাবারক ও তালার প্রশংসামূলক কালাম, জিকির, হামদ, সুবহানাল্লাহ। হৃদয়ের প্রশান্তি যেখানে আমরা খুঁজি, সেই প্রশান্তির জায়গাই হলো মাদানী চ্যানেল। কারণ এই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি আমি ঘরে বসে আল্লাহ তালার প্রশংসা, আল্লাহ তালার জিকির করা সেই সুযোগ পেয়েছি। আল্লাহ তাবারক ও তালা আমাদেরকে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। দর্শক, গুনাহ থেকে তওবা, মিরাজ ভাই যেহেতু সাথে আছেন, কিছু আলোচনা শুরুতে মিরাজ ভাই থেকে শুনি আমরা, গুনাহ থেকে তওবা, এরপরে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব। মিরাজ ভাই, শুনলেন আজকের বিষয়ে গুনাহ থেকে তওবা।
আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ে। আমরা যদি একটু জাকির ভাই
জি
আমাদের অবস্থানকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, এমন একটা সময় ছিল আমাদের পূর্বে যে মানুষ গুনাহ করার ক্ষেত্রে অনেক সময় যে কেউ মাযাল্লা জিনার কথা বলেন, বিভিন্ন যে মাযাল্লা অপকর্ম আছে এগুলো করার জন্য অনেক দূরে যেতে হতো। আমরা যদি আমাদের সময়কে যদি দেখি যে এখন গুনাহ করার জন্য কি করতে হয় না, পরিশ্রম করতে হয় না, খুব সহজেই কি আমাদের হাতের নাগালেই কি সকল কি রয়েছে
গুনাহের মাধ্যম
জি। আর এই যে আপনি যে বিষয়টা পূর্বে তুলে ধরলেন যে আমরা এখন বর্তমান যে আমাদের প্রেক্ষাপট, আমরা অনেক সময় বিভিন্ন উদাহরণ যে অনেক কি হওয়ার কারণে বেশি আপনার বিল্ডিং এমারত হওয়ার কারণে কি এটা আপনার ভূমিকম্প হবে, এগুলো কিন্তু আমাদের সোর চিন্তা ভাবনা এটা অনেক সময় আসে না, বা শয়তান ভুলিয়ে দেয় যেগুলো হওয়ার কারণ। কিন্তু হাদিসে তৈবার মধ্যে স্পষ্ট রয়েছে যে গুনাহ বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ পাক জমিনের
আযাব দেন,
এমন আযাবগুলো দিয়ে থাকে। তো এটা বর্তমান যুগে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে সাইয়দুনা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি একবার চাঁদের প্রথম রাতে
জি
আমি কোনো একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এমন সময় দেখলাম যে হঠাৎ এক ব্যক্তি কবরস্থ অর্থাৎ কবরের ভিতর থেকে এমন হালতে বের হলো যে তার পায়ের মধ্যে কি রয়েছে, শিকল রয়েছে।
যখন
সে কিছু দূর বের হলো, বের হওয়ার পর আরেকজন তাকে ওই শিকল টেনে তাকে ভিতরে নিয়ে গেল আর তাকে প্রহার করতে লাগলো। আর ওই ব্যক্তি যিনি ভিতরে নিয়ে গেল কবরে, তো সে এভাবে বলতে লাগলো, আমি কি নামাজ পড়তাম না, আমি কি রোজা রাখতাম না, আমি কি গুনাহ থেকে বিরত থাকতাম না। এই কথা বলতে থাকে, আবারও তাকে প্রহার করা হলো আর বলা হলো যে তুমি এগুলো সকল কিছুই করতে, কিন্তু যখন তুমি একাকী হয়ে যেতে তখন আল্লাহকে ভয় করতে না। অর্থাৎ যখন তুমি একা থাকতে তখন গুনাহের
মধ্যে লিপ্ত হয়ে যেতে,
তো এই কারণে তাকে কবরের মধ্যে এইভাবে প্রহার দীর্ঘক্ষণ সব ইনি বলে যে আমি তার এই অবস্থাকে আমি দেখতে লাগলাম। তো এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারলাম যে আপনার গোপন গুনাহ যে বর্তমান যুগে আমরা যদি আমরা বাহির থেকে
গুনাহ তো হুজুর গুনাহ
জি জি
সেটা প্রকাশ্যে করুক বা অপ্রকাশ্যে করুক, গোপনে করুক, গুনাহ তো গুনাহ, যেটা গুনাহ সাব্যস্ত করা হয়েছে সেটাকে আপনি কোনোভাবেই তো না করতে পারতেছেন না, আপনি প্রকাশ্যে করছেন, হয়তো মানুষ বলবে দেখো মানুষটা লজ্জা শরম নেই, তাই না? আপনি গোপনে করছেন, মানুষ দেখছেন, আল্লাহ তো দেখছেন।
কিন্তু যদি বাজারে যদি আমরা আমাদের অবস্থানকে দেখি, এখন তো বর্তমান সময়ে আপনার নামাজ বলেন অনেকে তো ইবাদতের দিক থেকে কি আলহামদুলিল্লাহ অগ্রসর হয়ে থাকে, কিন্তু আপনার গোপন গুনাহ থেকে বর্তমানে বাঁচা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। নিঃসন্দেহে এই বিষয়ে এলিম থাকা, যেটা সকল দিক থেকে যা কিভাবে হতে পারে, অনেক সময় বাহির থেকে দেখতে তো আমাদেরকে পরিষ্কার বা মুত্তাকি মনে হয়, কিন্তু আমাদের ভিতরগত অবস্থা বেশি ভালো নয়, একবার হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু এর মুবারক সময়ে কিছু লোক আপনার হজের উদ্দেশ্যে বের হলো, আর যখন হজের উদ্দেশ্যে বের হলো, যার সারাংশটা এমন ছিল যে যখন সাফা মারওয়াতে সাই করতেছে ওই অবস্থায় একজন যারা কাফেলার সাথে একজনের মৃত্যু হয়ে গেল।
আল্লাহ!
যখন উপস্থিত লোকেরা তার জন্য কবর খনন করার জন্য বলা হলো, কবর খনন করলো কিন্তু ওই কবর বন্ধ হয়ে গেল। তার জন্য আবারও দ্বিতীয় একটি কবর খনন করা হলো, ওই কবরটাও বন্ধ হয়ে গেল। যখন এই বিষয়ে সাইয়্যিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট এই মাসালা নিয়ে যাওয়া হলো যে তার এমন কোন বিষয় রয়েছে যার কারণে অর্থাৎ কবর থেকে গ্রহণ করতে চাচ্ছে না, অথচ তার মৃত্যুটা কত পবিত্র হালতে। যদি আমাদের সময় কেউ সিজদা অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ সাফা মারোয়া সাই করা অবস্থায় কারো মৃত্যু হয়ে যায়, তো আমরা তো নিঃসন্দেহে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে মনে কবুল করছে, সে জান্নাতি হয়ে গেছে। অথচ তার সাফা মারোয়া সাইয়ের সময় কি তার মৃত্যু হয়, কিন্তু এই অবস্থা যখন সাইয়্দ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থাপন করা হয় তখন বলা হয় যে তার এমন কোনো গুণা ছিল তার পরিবার বলতে পারবে, অর্থাৎ কি গোপন গুণা যার কারণে তার এই হালত। যখন তাকে ওই অবস্থায় কি তার দাফনের কাজ সমাপ্ত করা হলো, যখন তার হজের কাজ সম্পূর্ণ করে তার বাড়িতে আসলো, আসার পরে তার পরিবারের কাছে জিজ্ঞাসা করলো যে তার এমন কোন বদ আমল ছিল যার কারণে তার এই হালত হলো, তখন তার পরিবার বললো যে তার এমন কোনো বদ আমলের কথা তো আমাদের মনে নেই, তবে একটি বদ আমল আমি কয়েকবার তাকে নিষেধ করেছিলাম, আর তা হলো সে সবজির ব্যবসা করত। সে যখন মানুষকে কি দিত, সবজি দিয়ে দিত, তখন অনেক সময় এটার মধ্যে মাটি লেগে থাকতো, সে মাটির সাথে ওই সবজির সাথে একসাথে ওজন করে দিয়ে দিত। আল্লাহু আকবার! এমন হতে পারে যে তার পরিবারের বক্তব্যটা এমন ছিল, তা আল্লাহ পাক তার এই গোপন যে এই যে অসন্তুষ্টিমূলক কাজ ছিল, হয়তো আল্লাহ পাক এর জন্য তার উপর নারাজ হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি আমাদের দিকে দেখি বর্তমান যুগে, জাকির ভাই আমরা কোন দিকে যদি ব্যবসার দিকে বলেন, এক থেকে এক আপনার কিভাবে মানুষকে ঠকানো যায়,
ধোকা দেওয়া যায়,
ধোকা দেওয়া যায় মানুষকে বিভিন্নভাবে, অর্থাৎ আপনি কোনো দিক থেকে কি অর্থাৎ নিজের ফায়দার জন্য আরেকজন মরে যাক, আমরা এই বিষয়ে কি করি না,
পরোয়া
করি না, অথচ আমরা ওই সময় ভুলে যাই যে অবশ্যই এর প্রতিদান দেওয়ার মতো একজন আছে, অবশ্যই আল্লাহ পাকের দরবারে আমি গোপনভাবে করি বা প্রকাশ্য করি একজন দেখার মতো আল্লাহ
আছে।
আল্লাহ ওই মহান সত্তা যিনি আপনার আমার চোখের ভিতরের যে গোপন গুণা এই সম্বন্ধে আল্লাহ তাআলা অবগত রয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে যে গুণা এই গুণা সম্বন্ধে আল্লাহ তাআলা অবগত রয়েছে। তো আমি যে হালত অর্থাৎ বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্যের কাজে হোক, হাদিসে পাকে তো স্পষ্ট রয়েছে যখন মানুষ কেনা বেচার মধ্যে কি করবে, কারচুপি করবে, তখন কিন্তু আল্লাহ পাক তাদের প্রতি গজব নাজিল করবে।
যদি
আমরা আমাদের সময়কে এখন দেখি তাহলে এটা বলার কিছু নেই, আমরা কয়েকদিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেলাম। যদি এমন হতো আল্লাহ পাকের অসন্তুষ্টি, তাও আল্লাহ তাআলার দয়া রয়েছে,
তবে কম হচ্ছে।
জি জি,
আমাদের গুনাহ যে পরিমাণ বাড়ছে তাতে হয়তো আমরা আজাব, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, এটাও আমার নবীর সাদকায় যে উম্মতি গুনাহ করছে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, তেমন আজাব দিচ্ছেন না। আমরা যদি পূর্বের ইতিহাসগুলো দেখি মিরাজ ভাই, বনি ইসরায়েলের জামানার যে তারা গুনাহ করত, আল্লাহ তাআলা আজাব নাজিল করতেন, আল্লাহ তাআলা আজাব নাজিল করতেন,
তাদের কপালের মধ্যে তাদের
গুনাহ লেখা হয়ে যেত, গুনাহ করত এবং গুনার কারণে আজাব নাজিল হয়ে যেত, তারা স্বচক্ষে দেখতো সেই গুনা, তাদের ভোগান্তি হতো। এরপর বনী ইসরায়েলের নবীর কাছে আসতো, হে আল্লাহ নবী, আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করছি, আপনি দোয়া করুন যেন আমাদের থেকে আজাব চলে যায়, আমরা আর এই গুনাহের মধ্যে লিপ্ত হব না। কিন্তু আমার নবীর সাদকায় আমরা এখনও সসম্মানে আছি, আল্লাহ তাবারক ও তাআলা আজাব দিচ্ছেন না আমার নবীর সাদকায়। যাই কিছু আসছে, যা কিছু দেখি আমরা, এটা মাত্র নমুনা আমাদেরকে সতর্ক করা হচ্ছে, তাই না? তোমরা সতর্ক হয়ে যাও, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, তওবা করো। চমৎকার কিছু কথা মিরাজ ভাই থেকে আমরা শুনলাম গুনাহ থেকে তওবার ব্যাপারে। গুনাহ যেটা আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ, আর তওবা আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য। এখন একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আপনার বিবেক কি বলে, গুনাহ করা নাকি তওবা করা? গুনাহ করা আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করা, তওবা করা আল্লাহকে রাজি করা, খুশি করা, তাই না?
আল্লাহ পাক পবিত্র কোরআনের মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করে যে আল্লাহ পাক তওবাকারীদেরকে আল্লাহ তাআলা কি করে,
পছন্দ,
ভালোবাসে, আল্লাহ তাআলা পছন্দ করে।
জি জি।
এবং তওবা বলা হয় যে তওবাকারী এমন তার যেন কোনো গুণাই নেই।
আল্লাহু আকবার!
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহবার। অপর এক রাওয়াতে সহিহ বুখারী মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার ইস্তেগফার পান।
জি জি, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামদের এই ইস্তেগফারকে গুনাহ থেকে তওবা করেছেন এটা যেন আমরা মাথায় না নিই, আর এই দোকায় যেন আমরা পড়ে না যাই। নবী রসুলরা যারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য আম্বিয়া কেরাম যারা ইস্তেগফার করেছেন সেটা উম্মাতের ক্ষমার জন্য, তাই না? উম্মাতের গুনাহ ক্ষমার জন্য তারা ইস্তেগফার করতেন আল্লাহ তাআলার দরবারে। আলোচনা শুনছি দর্শক শ্রোতা, গুনাহ থেকে তওবা, গুনাহ, এই হাত, আপনার এই হাত যে কত গুনাহের সাক্ষী এটা কি আপনি জানেন? আপনার এই চোখ কত গুনাহের সাক্ষী জানেন আপনি? আপনার এই জবান কত গুনাহের সাক্ষী? আপনার এই কান কত গুনাহের সাক্ষী? আপনার এই পা কত গুনাহের সাক্ষী? কাল কিয়ামতের ময়দানে আপনার অঙ্গসমূহ আল্লাহ তাআলার দরবারে গুনাহের সাক্ষী দেবে। এই হাত বলবে, মাওলা আমাকে দিয়ে এই পাপের কাজ করিয়েছে। এই পা বলবে, মাওলা আমাকে দিয়ে গুনাহের কাজ করিয়েছে। এই চোখ বলবে, মাওলা আমাকে দিয়ে গুনাহের কাজ করিয়েছে। অর্থাৎ চোখ দিয়ে আপনি দেখছেন গুনাহ। কান বলবে, আল্লাহ আমাকে দিয়ে সে গুনাহের কথা শুনেছে। এই আপনার অঙ্গসমূহ যার আপনি এত সুন্দর যত্ন নেন, যার ব্যাপারে আপনি এত সতর্ক, যার ব্যাপারে আপনি এত কেয়ারফুল, এই অঙ্গসমূহ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে, মাওলা আমার দ্বারা সে এই এই গুনাহ করেছে। এই জন্য তওবা এ তো রবের দরবারে করবেন, কোনো দুনিয়ার ব্যক্তির কাছে তওবা করছেন না আপনি। দুনিয়ার ব্যক্তির কাছে তো ক্ষমা চাওয়া হয়, আপনি ক্ষমা চান তার কাছে, তার সাথে বেয়াদবি করছেন, ভুল করছেন, ক্ষমা চান। কিন্তু তওবা যেটা, এটাও ক্ষমা চাওয়া, তওবা রবের দরবারে হয়। আর যে রবের দরবারে তওবা করতে লজ্জা করে সে মুমিন কিভাবে হতে পারে? মুমিনের খাসলাত, মুমিনের অভ্যাস, মুমিনের চরিত্রের মধ্যে তো এটাই, উঠতে বসতে চলতে ফিরতে সে তওবা করবে। আর যদি কোনো ব্যক্তি তওবা করতে কৃপণতা করে, তওবা করতে লজ্জা পায়, অনেক সময় আমরা শুনি যে মোবারক ভাই অনেক সময় অনেকের ব্যাপারে এভাবে এলানিয়াত তওবা করার কথা বলা হয়, তখন সে লজ্জা পায়, তওবা না করার জন্য সে চেষ্টা করে। উদাহরণস্বরূপ আমি সুন্নতে বরাবর বয়ানে দাঁড়ালাম, আমার এমন জায়গাতে বয়ান করতে করতে এমন এক জায়গাতে আমার এমন মিস্টেক হয়ে গেল যার কারণে কুফর হয়ে গেছে। পাশ থেকে কোনো মোবাইলিকে দাওয়াত ইসলামিক আলিমে দিন আমাকে চিরকুট দিল, লেখা একটা টোকেন দিল যে ভাই আপনি যে শব্দটা বলছেন এই শব্দটা কুফর ছিল, আপনার যেভাবে সবার সামনে কুফর করছেন আপনি সবার সামনে এটা ইসলাহ করেন না, তওবা করেন না। জাকিবলা শাইখা তরিকা তামির আহলে সুন্নাত প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষা দেয়। এখন যদি ওই মুহূর্তে কোনো ব্যক্তি আয় বায় সায় করে, ডানে বামে মোড়ামুড়ি করে যে এই কথাটা তো এমন হবে, এই কথাটা তো এভাবে বলছি আমি, এখানে কুফর হওয়ার কোনো চান্স নেই, তো এই অমুক আলিম এটা বলছে, অমুক আলিম এভাবে দেখছে, যখন দেখবেন কোনো ব্যক্তি তওবা করতে গিয়ে মোড়ামুড়ি অর্থাৎ ঘোরাঘুরি করতে চায়, ডানে বামে মোড়াতে চায়, মনে করবেন যে তার অন্তরে তওবার ব্যাপারে কোনো বিদ্বেষ আছে। কারণ কি, আপনি তওবা করলে, আচ্ছা এটা কুফর হয়নি, কোনো ব্যক্তি ভুলে বলছে, আপনি তওবা করে তারপরে আপনি সমাধান নেন, অসুবিধা তো নেই। তওবা করতে থাকা, যেটা একটু আগে মিরাজ ভাই বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে মোবারাকার মধ্যে প্রতিদিন 70 বার করে ইস্তেগফার করেছেন। কেন করেছেন? উম্মতকে শিক্ষা দিয়েছেন। তো আমরা যদি, আমার রবের দরবারে গুনাহ হয়নি, কোনো গুনাহ করিনি আমি, রবের দরবারে তওবা করতে অসুবিধা কোথায়? যত বেশি তওবা করতে পারবেন রবের দরবারে আপনার সম্মান তত বাড়তে থাকবে। যেটা বলছিলাম, যদি কোনো ব্যক্তি তওবা করতে অস্বীকার করে, তখন মনে করতে হবে যে আপনার হয়তো ভিতরে আমিত্ব ঢুকে গেছে, কিছু একটা আসছে আপনার ভিতরে, তাই আপনি তওবা করার কথা বললেও আপনি তওবা করতে চান না। আবার অনেক মানুষ তওবাকে এভাবে এড়িয়ে যায়, আচ্ছা ঠিক আছে তওবা করবো না, একটা বয়স আসুক, একটা সময় হোক, এখন এই বয়সে যদি তওবা করে সব ছেড়ে দেই তবে জীবনটাকে আর কীভাবে আমি এনজয় করতে পারলাম, এমন একটা শব্দ অনেকে বলে থাকে।
এমনও শোনা যায়, জাকির ভাই আমরা একবার কাফেলাতে গেলাম এক শরীয়তপুরের এক এলাকায়।
আচ্ছা,
আমরা সকলকে এই নামাজ, যারা বিগত দিনগুলোতে যারা কাজা করেছে তাদেরকে এই বিষয়ে উৎসাহ প্রদান করানো হলো যে আপনারা সবাই কি, অর্থাৎ অন্তরে তওবা করে পাকামুক্ত নিয়ত করে নেন, আজকে থেকে আমরা কি করবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো। তো আসলে দিনের এলিম না থাকার কারণে অনেক সময় কি যে আসলে তওবা কি বা এটার গুরুত্ব কি অনেকে বুঝেন। আল্লাহ সুবহান ও তাআলা পবিত্র কোরআনে মাজিদ অসংখ্য আয়াতে কারিমার মধ্যে তওবার এত চমৎকার আলোচনা করেছে,
তওবা করো তোমরা অনেকবার বলা হয়েছে।
সুবহানাল্লাহ। তো ওই আমরা একই মজলিসে যারা ছিলাম সবাই যুবকরা তওবার নিয়ত করলো, তার মধ্যে একজন উঠে দাঁড়িয়ে গেল যে ভাই আপনারা বারবার তাদেরকে অর্থাৎ কী করাইতেছেন, নিয়ত করাইতেছেন, তারা যদি এই বয়সে নিয়ত করে আর সে তারা যদি এটা ধুয়ে না রাখতে পারে তাহলে তারা সবাই ওয়াদা অর্থাৎ কি ওয়াদা ভঙ্গ করলো, তারা গুণাগার হয়ে যাবে। অর্থাৎ সে অর্থাৎ আমাদের চিন্তাভাবনা কি তার অর্থাৎ লাস্টের ভূমিকাটা এমন ছিল যে তাদেরকে এখন না, তাদের একটা বয়স, তারা ইয়াং ছেলে, এখন তারা করবেই, আগামী যখন দিন আসবে তখন তারা কি আমাদের মতো হলে তখন তারা একবারে সব গুছে মসজিদের দিকে চলে আসবে, তখন তওবা করবে।
আল্লাহ পর্যন্ত কে লিখিত দিতে পারবে যে বয়স হওয়ার পরে, 70 বছর হওয়ার পরে মসজিদমুখী হয়েছে? এমন কাউকে পেয়েছে আজ পর্যন্ত কেউ যে 70 বছর বয়স হয়েছে এখন মসজিদমুখী হয়েছে? হতে পারে না। তার উদাহরণস্বরূপ আমি এখন ছোট, আমার এখন মসজিদে যাওয়ার বয়স না বা নামাজ ফরজ হয়নি, হয়তো এই বয়সটা আমার, যখন আর একটু বড় হই মসজিদে যাওয়া তো জরুরি, নামাজও ফরজ হয়েছে, কিন্তু লেখা পড়া চাকরি ব্যবসা বাণিজ্য ওই বয়সটা যখন এখন যেই মানুষের ভাষণটা যে 70 বছর 50 বছর বয়সে তারা মসজিদে যাবে, তখনও তো বাহানা, নাতি আছে, সন্তান আছে, সংসার আছে, মেয়ের বাড়িতে যেতে হয়, ছেলের বাড়িতে যেতে হয়, আত্মীয় বাড়িতে যেতে হয়,
তখন
আরো বেড়ে যায়, এখন তো একা, তখন তো পুরো বংশ ছড়িয়ে পড়ে, তখন তো আরো যেতে পারে না, এমনটা হয় না কখনো।
কিতাবে জাকির এইভাবে আসছে যে তওবার ব্যাপারে কি করা দূরত্ব বা আপনার তাকির করা বলা হয়েছে, এটা হলো শয়তানের কি আপনার নিঃসন্দেহে শয়তানের একটা ধোকা। তো এটার ব্যাপারে বলা হয়েছে যে কিছু জিনিস এমন রয়েছে যেগুলোর ক্ষেত্রে 6টা কাজ এমন রয়েছে দ্রুত করা, এর মধ্যে একটা হলো যে গুনাহ হওয়ার পরপরই সাথে
সাথে তওবা করা।
আমি তো জানি না আজকে যদি এই বর্তমান যুগে আমাদের জন্য এটা আরো স্পষ্ট জাকির ভাই যে কত ইয়াং লোক আমরা দেখতেছি সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হয়েছে কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরে আসতে পারে নাই, অনেক লোক সে আমাদের সাথে চা খায়। শুধু এমনও আমরা শুনেছি যে কিছুদিন আগে এক লোক যে মসজিদের মুয়াজ্জিন, সে একজনের মৃত্যুর কথা মাইকে অ্যালান করলো যে অমুক শিক্ষা না আপনার অসংখ্য বাচ্চা দেখা যায় অনেকে পিঠ থেকে হওয়ার সাথে সাথে কি অর্থাৎ মৃত্যু
থেকে বিদায় নিচ্ছে।
এইভাবে তো আমরা এইগুলোর জন্য আমরা নিজেদের জীবনে শিক্ষা হিসেবে নেই যেন তওবার ব্যাপারে আমরা কি না করি যে আজকে করবো কালকে করবো, আর এমন হয়ে যায় দেখবেন জাকির ভাই, আমি এমন কিছু লোককে দেখলাম যারা এইভাবে ধোকায় পড়ে তারা এই অবস্থায় তাদের কি হয়ে গেছে, তওবা নসিব হয়নি।
এই জন্য আমাদের প্রতিনিয়ত তওবার মন মানসিকতা রাখা উচিত। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি চায় দুনিয়াতে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে, সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকে, দ্বিতীয়ত সেজন্য তওবার মধ্যে নিজেকে রাখে। তওবা আপনার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেয়, তওবা হায়াত বাড়িয়ে দেয়, তওবা আপনার অন্তরে প্রশান্তি যোগায়, তওবা ইবাদতের মধ্যে মন লাগিয়ে দেয়, তওবা রবের দিকে ধাবিত করে আপনাকে, তওবা আপনার নসিব ভাগ্যকে পরিবর্তন করে দেয়। কেন গুনাহগারের ভাগ্য এক রকমের আর তওবাকারের ভাগ্য কিন্তু আর এক রকমের। গুনাহগার তো কখনো চিন্তাই করে না যে আমি মদিনাতে যাব, গুনাহ করতে করতে তার অন্তরটা এমন মরিচা পড়ে যায় সে তো চিন্তাই করে না কি আমি মদিনাতে যাব। আর তওবাকারী ব্যক্তি যখন তওবা করে তখন তার চোখে পানি চলে আসে, সুন্নতের উপর আমল করে, মদিনার কথা স্মরণ করে, মদিনায় যাওয়ার চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলে আসে, একদিন তার সফর হয়েই যায়। তো এই জন্য তওবাকারীর কথা যে ফজিলতগুলো আসছে আমাদের এগুলো স্মরণ রাখা উচিত। আমরা মোবারকবাড়ির কাছে আসি একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আমাদের কলগুলো আল্লাহ চায় শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফির কে গলি গলি তবা ঠোকর সব কি খায়ে কিউ, দিল কো জো আকল দে খুদা, তেরে গলি সে যায়ে কিউ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদায় আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আকীদায়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে শান্ত হবে হৃদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, আমি পাপি বড় শান্ত হবে হৃদয়, এ জীবনে ইতি টেনে যখন আসবে আধার নেমে, এ জীবনে ইতি টেনে যখন আসবে আধার নেমে, তুমি থেকো আমার সামনে, জানাই আর জি তোমার কদমে, তুমি থেকো আমার সামনে, জানাই আর জি তোমার কদমে, ভুলে যাবো আমি যত কষ্ট থাকবে না আমার, ফুটবে আশার বাগ ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদয়, কবে ফুটবে আশার বাগ ফুল, কবে শান্ত হবে হৃদয়, মহাবিপদে সগে শান্ত হবে হৃদয়।
দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে আবার আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে জি, কল শুনিয়ে দিই।
আমার নাম রিফাত, রাজশাহী থেকে বলছি। আমি একটি গলা শুনতে চাই, যে আমার এই পয়সা নাই, কেমন যেন শোনা মধ্যে না।
কেমনে যাবো সোনার মদিনে। চট্টগ্রামের বাসায় যে কালামটি আছে, মোবারক ভাই এই কালামের অনুরোধ পাঠিয়েছেন। দর্শক শোনাবো, সাথেই থাকুন, পরবর্তী কল দেন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আপনাদের যে মাদানী চ্যানেল সবসময় দেখি, অনেক ভালো লাগে, সবাইকে মাদানী চ্যানেল দেখার জন্য আহ্বান করি, আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আপনি নিজেও দেখছেন এবং অপরকেও দেখার জন্য দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাবারক ও তাআলা ভালো রাখুক আপনাকে, সবসময় মাদানী চ্যানেল দেখবেন, সাথে থাকবেন, এভাবে করেই আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি গাজীপুর চৌরাস্তা থেকে বলছিলাম। ফয়সাল, আমি একটি গজল শুনতে চাই, এ খালিক ও এ মালিক, রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন।
আমার নাম আসাদুজ্জামান, ভালো সুন্দর লাগে আপনাদের কথাগুলো শুনতে, অত্যন্ত ভালো লাগে, পরিবার সবাই দেখে সবাইকে বলে মাদানী চ্যানেল দেখার জন্য আমার জন্য দোয়া করবেন, সবসময় আমি যেন আপনাদের এই চ্যানেলটা দেখতে পারি, চলাফেরা করতে পারি।
আল্লাহ, যখন কথাগুলো নিঃস্বার্থ ভাবে হয় ওই কথাগুলো মানুষের অন্তরে গিয়ে লাগে, যে কথাগুলোর পিছনে স্বার্থ থাকে ওই কথাগুলো মানুষের অন্তর থেকে আসে না, মুখ থেকে আসে। এটা সবসময় মনে রাখবেন, সবসময় মাথায় রাখবেন। আর যে কথাগুলো স্বার্থের জন্য কেউ বলে তখন সেই কথা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আজকে এটা বলছে তো কালকে আরেকটা বলবে, আজকে এটার পক্ষে বলছে কালকে আরেকটার পক্ষে বলবে, এটা স্বার্থের জন্য হয়ে থাকে। যেটা আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, নিঃস্বার্থভাবে হয়ে থাকে, সেটা একই কথা হয় এবং ইখলাসের সাথে হয়, অন্তর থেকে হয়, আর ওই কথাটা মানুষের অন্তরে গিয়ে লাগে। যদিও এ মাদানী চ্যানেলে যারা বসে প্রোগ্রাম করে হয়তোবা তারা অনেক জোরে চিল্লাচিল্লি করে বয়ান করে না, হয়তোবা তাদের বয়ানের জোশ এমন থাকে না কি সবাই একসাথে সুবহানাল্লাহ বলবে, কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া, যেখানে স্বার্থ নেই, মানে স্বার্থ ছাড়া যখন নিঃস্বার্থ মানুষ কাজ করে, ফিসাবিলিল্লাহ কাজ করে, আল্লাহ তালার জন্য কাজ করে, আল্লাহ খুশির জন্য কাজ করে, তখন কথাও একটাই থাকবে আর ওই একটা কথার উপরে ইস্তেকামাত থাকবে, আর এটাই মানুষের অন্তরে গিয়ে লাগে। আর যখন স্বার্থের জন্য কোনো কাজ করবে, অসংখ্য মানুষের দেখেন আপনারা যে আজকে এর পক্ষে, কালকে ওর পক্ষে, কালকে এর জন্য, পরের দিন ওর জন্য, যখন কারো জন্য হয় সেটা তখন স্বার্থের জন্যই হয়, সেখানে নিঃস্বার্থ বলা যাবে না, যখন এর জন্য আর ওর জন্য। যখন কাজগুলো রবের জন্য হয় তখন এখানে কোনো স্বার্থ ছাড়াই কথা হয়। আল্লাহ তাবারক তাআলা ইখলাসের সাথে কাজ করার, দিনের খেদমত করার সবাইকে আল্লাহ তাআলা সে তৌফিক দিক। পরবর্তী কল দেন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেটা সম্ভবত লাস্ট ইস্তেমাতে পড়া হয়েছিল মুবারক ভাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই কালাম শুনতে চেয়েছেন। জি, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, মাদানী চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগছে। মাদানী চ্যানেল আমরা দেখে উপকৃত হচ্ছি, এখান থেকে অনেক ইলম অর্জন হচ্ছে এবং মাদানী চ্যানেল দেখে আমাদের জীবন অনেক পরিবর্তন এসেছে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে অনেক উন্নতি করুক আমরা কামনা করছি।
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে মিলেমিশে মাদানী চ্যানেল দেখা, দাওয়াত ইসলামের সাথে থাকার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। চমৎকার কিছু কোয়াল আমরা শুনলাম দর্শক শ্রোতার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সকল দর্শককে ভালো রাখুক। অবশ্যই আপনারা গুড নিউজ প্রতিনিয়ত দেখছেন মাদানী চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে, এবং আমারও দায়িত্ব প্রতিটা প্রোগ্রামে বলা হয় না কি অ্যাডভার্টাইজ করা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, আমি করতে থাকবো। আপনাদেরকে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব মনে করি আসছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। 24, 25, 26 ডিসেম্বর দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা, আসবেন অবশ্যই এবং দেখা হবে। যদিও সবার সাথে দেখা করতে না পারি, কিছু মানুষের সাথে তো দেখা হয়ে যাবে, যারা বিগত দিনগুলোতে ইজতেমাতে আসছেন তাদের সাথে অনেকের সাথেই দেখা হয়েছে এবং অনেকের সাথে দেখা হয়নি। হাজার হাজার মানুষের ভিড় পসিবল হয় না, প্রয়োজনে যখন বের হই তখন অনেকের সাথে দেখা হয়ে যায়। আসবেন দাওয়াত, চেষ্টা করব দেখা করার জন্য, আপনারাও চেষ্টা করবেন আসার জন্য। এখানে ইলমে দিন শেখা, কাফলায় সফর করা এবং নেক মানুষের সংস্পর্শ অর্জন করা, গুনাহ থেকে তওবা করার মন মানসিকতা তৈরি হবে তিন দিনের ইজতেমাতে। আজকের যে টপিক, মূলত তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় মানুষকে তওবা করার উৎসাহ দেওয়া হয়, মানুষকে গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি করা হয়। মাত্র তিন দিন, আপনি জীবনে 37 বছর পার করছেন নিজের ঘরে আর তিন দিন দিচ্ছেন দাওয়াত ইসলামীকে, সেই 35-36 বছর একদিকে আর এই দাওয়াত ইসলামীকে তিন দিন দেবেন সেটা একদিকে, আমি এটা শিওর দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। ওই 37 বছর একদিকে আর এই তিন দিন একদিকে, তিন যুগ একদিকে আর তিন দিন একদিকে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যদি আপনি এটা বলতে বাধ্য আপনি যে আমার তিন দিন জীবনের সেরা এই তিন দিন, তো নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি আমার ভাই, আমার ভাইকে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার সন্তানসহ দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অবশ্যই আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মিরাজ ভাই থেকে আরও কিছু আলোচনা শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনব আমরা। জি হুজুর,
কত সৌভাগ্যবান ইসলামীবাদের তওবা নসিব হয়ে যায়।
অবশ্যই ইসলামীবাদের
পাশাপাশি এই বছর তো বিশেষভাবে আল্লাহ তাআলার দয়ায়, যেহেতু আমাদের পুরো বাংলাদেশের পক্ষ থেকে যে মাহে ডিসেম্বর মাহে কাফেলা, অর্থাৎ ডিসেম্বর মাস হলো কাফেলার মাস।
আচ্ছা,
তো আলহামদুলিল্লাহ ইস্তেমার মাঠ থেকে অসংখ্য হাজারো আসে এখানে রসুল তিন দিনের জন্য। আমি বলবো শুধু তিন দিন নয়, যদি আল্লাহ দয়া করে ইনশাআল্লাহ আমরা যেন 6 দিনের জন্য, কমসে কম 6 দিনের জন্য আসি। আলহামদুলিল্লাহ অসংখ্য আসে এখানে রসুল, কেউ 12 মাসের জন্য বের হবে, 1 মাসের জন্য বের হবে, 63 দিনের জন্য বের হবে, যেন আমরাও ইনশাআল্লাহ এই ইজতেমা আমাদের পরিবর্তন এবং তওবার মাধ্যম হয়ে
যায়।
আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের সূরা আত-তাহরিমের 8 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, কামজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, আশা করো যে তোমাদের রব তোমাদের গুনাহসমূহকে মুছে দিবে। আল্লাহু আকবার। যে এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে বর্ণনা করা হয় তাফসীর কিতাবের মধ্যে, যে যারা অর্থাৎ খাঁটি তওবা করে, যাকে আমরা তওবাতুন নাসুহা বলি, সে যে পূর্বে যে গুনাহ করেছে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আর আল্লাহ তাআলার দয়া কত বড়, হয়তো আমরা মাদানী চ্যানেলে অসংখ্যবার এই আলোচনা শুনেছি। সহিহ বুখারীর মধ্যে সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসে মুবারকা প্রায় 3 বার শুনেছি। এটা কি যে বনী ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে প্রায় 99টা খুন করলো, তো যে আসলে তওবা আল্লাহ তাআলার বারগায় বান্দাকে কতটা উত্তম বানিয়ে দেয়, কতটা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যম হয়ে যায় তওবা। তো সে যখন এতগুলো আপনার কি করলো, খুন করলো, প্রায় 99টা খুন করলো, তো করার পরে তার অন্তরে অনুশোচনা আসলে জাকির ভাই তৌবা কি? আমাদের এটাও যেমন হয়তো আমরা অনেকে তৌবার কথা বলে আস্তাকুল্লাহ তৌবা তৌবা কেউ কানে ধরে, আমরা অনেক সময় মনে করি যেটি মনে হয় তৌবা বা আমরা একটা ফর্মালিটি আদায় করার চেষ্টা করি। আসলে তৌবা হলো যে নিজের পূর্বের যে গুণাগুলো রয়েছে এগুলো এগুলোর প্রতি অনুশোচনা করা এবং এটার ব্যাপারে পরিপূর্ণ যে বিগত দিনে যেগুলো হয়েছে আগামীতে আর আমার দ্বারা এগুলো না হয় এই বিষয়ে নিজের অন্তরে পরিপূর্ণভাবে অনুশোচনা রাখা, অনুতপ্ত হওয়া যে আমি আল্লাহ তাআলার দীর্ঘদিন নাফরমানি করেছি। তো বনি ইসরাইলের এই লোক যিনি প্রায় 99টা খুন করার পরে তার অন্তরে অনুশোচনা সৃষ্টি হলো, যাইরে আমি এত আল্লাহ তাআলার নাফরমানি করলাম, এত মানুষকে আমি হত্যা করলাম। এরপরে সে একজন অন্য ধর্মের একজন লোকের কাছে গেল, তো যে বললো যে আমার জন্য কি তওবার কোনো দরজা রয়েছে কিনা, আমি চাইলে ফিরে আসতে পারবো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তখন সে বলতে লাগলো তুমি এত বড় গুণাগার, তোমাকে কিভাবে ক্ষমা হবে তোমার। সে তাকে অর্থাৎ উৎসাহিত করলো না, তাকে নিরাশ করে দিল। সে তখন নিজে এই চিন্তা করতে লাগলো যে যেহেতু 99টা হয়েছে ক্ষমা পাওয়াই যাবে না, তাহলে তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। তাকেও করলো সেঞ্চুরি পূরণ হয়ে গেল। তো তার পুনরায় আবার তার অন্তরে অনুশোচনা হলো যে আমি আবারও তওবা, অর্থাৎ আমি তো চাচ্ছিলাম যে আমি পরিবর্তন হয়ে যাব, যার সারাংশটা হাদিসে পাকের এমন। তো অতঃপর সে আবারও একজন মুসলমান তার নিকট গেল যারা ইমান রাখে আল্লাহ তাআলার প্রতি, তো তার কাছে গিয়ে নিজের এই বিষয়কে বলতে লাগলো যে আমি তওবা করতে চাই, ফিরে আসতে চাই নিজের গুনাহের থেকে। তো তাকে বলা হলো যে তুমি অমুক শহরে চলে যাও, অমুক শহরে একজন কী রয়েছে আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে। তখন সে তার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর যেতে যেতে যখন ওই আল্লাহওয়ালা এর বাড়ির মধ্যবর্তী অবস্থায় যেখান থেকে রওনা হলো মধ্যবর্তী অবস্থায় এসে তার ওইখানে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। তো হওয়ার পরে ফেরেশতারা আজাবের দিকে, আবার জান্নাতি ফেরেশতারা জান্নাতির দিকে নিয়ে যাওয়ার জন্য কি চেষ্টা চালাচ্ছে, তো এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফয়সালা হলো যে তোমরা ওই ব্যক্তি যেইখান থেকে উদ্দেশ্য নিয়ে অর্থাৎ তওবার উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছে, তখন কি তোমরা ওই জায়গাকে কি করো মাপ দেও যে তার যদি হুজুর যিনি অর্থাৎ যিনি আল্লাহওয়ালা ব্যক্তি তার বাড়ির দিকে যদি বেশি হয় তাহলে সে ক্ষমাপ্রাপ্ত, তাকে জান্নাতি ঘোষণা করা হবে, আর যদি ওই দিক থেকে কম হয় অর্থাৎ কি সে আশার দিক থেকে বেশি হয় তাহলে সে জাহান্নামী। তখন আল্লাহ পাক
অগ্রসরের রাস্তা যেটা অগ্রগামীর রাস্তা যদি কম হয় তবে সে ধাবিত ছিল তওবার দিকে, মাফ করে দেওয়া হবে। আর যদি যেখান থেকে রওনা করছে যেই বরাবর সে এসে মারা গেছে যদি এইটা বেশি কম হয় তবে সে আগের জায়গাতে থেকে গেল।
তো আল্লাহ পাক কুদরতি ভাবে কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তার দিক
জমিনকে হুকুম করলেন,
জি আল্লাহ জমিনকে সংকুচিত করে দিল, সুবহানাল্লাহ। তো এর মাধ্যমে এলান হয়ে গেল যে আল্লাহ পাক তাকে জান্নাতের অর্থাৎ ফেরেশতারা তাকে নিয়ে গেল। তো ওইটার আলহামদুলিল্লাহ যদি আমরা একটু দেখি যে এত বড় গুণাগার যখন সে সত্য অন্তরে তওবার নিয়ত করলো, এখানে একটা দেখার বিষয় আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা ফুতুয়ে রাজবিয়ার মধ্যে বলে যে পূর্বের যারা উম্মত ছিল তারা সদাসর্বদা এই ফিকিরে থাকতো যে কোন উসিলায় আল্লাহ আমাদেরকে কি করবে ক্ষমা করবে
মাফ করবে,
আর আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কি করে যে উসিলে তালাশ করে যে কোন উসিলে তাকে ক্ষমা করা যায়।
আল্লাহ
আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার দয়া অসীম যে
আল্লাহ তাবারাকা তাআলা তওবার ব্যাপারটা,
জি
আজকে তো বিষয় নিয়েছি গুনাহ থেকে তওবা, তওবার ব্যাপারটা আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে পাকের অসংখ্য জায়গায় তওবার বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। যদি বান্দা তওবা না করে তবে এটা বান্দার জন্য বদনসিব, যদি কোরআনের ভালোবাসা অন্তরে থাকে তবে তওবা তো বান্দার উপরে অপরিহার্য। আর কয়েকটা আয়াতে কারিমের তরজমা দর্শককে শোনাতে চাই, এরপর অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই থেকে শেষ কিছু আলোচনাও শোনার চেষ্টা করব। সূরা নূর আয়াত নাম্বার 31 মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। তওবা করতে বলছেন আল্লাহ তাআলার দরবারে, আর সফলতা যদি পেতে চায় মুমিনরা তবে যেন তারা তওবা করে। এরপরে একটু আগে মিরাজ ভাই যে আয়াতে কারিমা বলেন সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 8, আল্লাহ বলছেন হে মুমিনগণ আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা বাকারা আয়াত নম্বর 222 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। এখানে বলা হয়েছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। সূরা জুমার মধ্যে বলা হয়েছে 53 নম্বর আয়াতে, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল। এরপর সূরা হুদের আয়াত নাম্বার 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা তওবা একই কথা, এখানে বলা হয়েছে তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। এরপরে সূরা তওবার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি জানে না আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন। তারা কি জানে না যে তোমাদের তওবাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন? এরপরে সূরা নিসা আয়াত নম্বর 17 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তওবা ওই সব লোকদের জন্য যারা অজানাবশত গুনাহ করেছে, অজ্ঞতবশত যারা গুনাহ করেছে তওবা তাদের জন্য। এরপরে সূরা আল আরাফ আয়াত নম্বর 153 আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মন্দ কাজ করছে অতঃপর তওবা করছে ও ঈমান এনেছে, নিশ্চয়ই তোমার রব তাদের পরে চরম ক্ষমাশীল এবং দয়ালু। সূরা শুরা আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি তার বান্দাদের থেকে তওবা কবুল করেন এবং গুনাহ মাফ করেন, অর্থাৎ বান্দাদের তওবা আল্লাহ কবুল করেন এবং তাদের গুনাহ মাফ করেন। এরপর আল্লাহ তাআলা সূরা মুমিন আয়াত নম্বর 3 এর মধ্যে ইরশাদ করেন, তিনি গুনাহ মাফ করেন তওবা কবুল করেন। সূরা নূর আয়াত নম্বর 5 আল্লাহ ইরশাদ করেন, তবে যারা পরে তওবা করছে ও নিজেদের সংশোধন করছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অর্থাৎ তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আরও অসংখ্য আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা তওবা করার ব্যাপারে ইরশাদ করেছেন, যেখানে অসংখ্য আয়াতের তর্জমা শুনলাম, এতবার আল্লাহ বান্দাকে তওবা করার কথা বললেন, তোমরা তওবা করো আমি কবুল করবো, তোমরা তওবা করো আমি কবুল করবো, আমি তওবাকারীদেরকে পছন্দ করি, সেখানে যে বান্দা তওবা করতে অস্বীকার করবে, তওবা করতে দেরি করবে, তওবা করার ব্যাপারটা নিয়ে সে গরিমসি করবে, বোঝা যায় যে এই বান্দার মধ্যে রবের সাথে কেমন একটা সম্পর্ক, একদম নেই সম্পর্ক। তো একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে, আল্লাহ তাআলার একজন বান্দা হিসাবে আমার তো উচিত যে আমি প্রতিনিয়ত তওবা করে থাকি, রবকে আমি রাজি খুশি করাই, রাজি খুশি করতে পারলেই আমার জন্য ক্ষমা রয়েছে, আমি নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। মোবারক ভাই, অনুরোধের কিছু কালাম ছিল, এক দুই পংক্তি করে যদি আমাদেরকে শোনাতেন, এরপর ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাই থেকে শেষ কিছু আলোচনা শুনবো আর সালাতু সালামও পাঠ করবো আল্লাহ চাই।
আরতিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আরতিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে সৈতাম সোনার মদিনা, কেনে সৈতাম আই যদি ঐতাম আকাশর তারা, মদিনা মনোবরা সাই থাকতাম, মদিনা মনোবরা শোক পাগল সাই থাকতাম, শোক পাগল সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আরটিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম ফাঁকি যদি ঐতাম যাইতাম ওরি ওরি, ফাঁকি যদি ঐতাম যাইতাম ওরি ওরি, মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আরটিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও মদিনা আমার ডাকো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা রয় শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া মদিনা রয় শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া ও মদিনা আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না আমার জীবন আর কিছুই চাই না সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা দয়া করো না সাহে মদিনা দয়া করো না সাহে মদিনা জান্নাতুল বাকিতে আমায় চাই দাও না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা
কার কালাম ছিল অনুরোধের এবং সবাই মিলে শুনছিলাম আমরা আল্লাহ তাবারক ও তাআলা সকল কলার যারা কল করেছেন আল্লাহ তারা সবাইকে ভালো রাখুক সুন্দর রাখুক ইনশাআল্লাহ তাবারক ও তাআলা এভাবে করেই আমরা মাদানী চ্যানেলের সাথে জয়েন থাকব কালাম নাত হামদ শুনতে থাকব নিজেকে শুধরানোর চেষ্টা করব তওবার মন মানসিকতা তৈরি করব আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা তওবা নিয়ে যে গুনাহ থেকে তওবা করো গুনাহের কারণে পার্থিব যে ক্ষতি মানুষের হয় এটা বোঝার বাকি না কোনো মুসলমানের প্রত্যেক মুসলমানই জানে যে আমার এই যে ক্ষতিটা হলো এটা গুনাহের জন্যই পার্থিব ক্ষতি দুনিয়াবী ক্ষতি গুনাহের কারণে গুনাহ যে শুধু আখেরাতকেই নষ্ট করে তা না গুনাহ কিন্তু মানুষের দুনিয়াকেও নষ্ট করে তাই না গুনাহের কারণে সম্মান নষ্ট হয়ে যায় গুনাহের কারণে চেহারা নূর নষ্ট হয়ে যায় গুনাহের কারণে রিজিক কমে যায় গুনাহের কারণে সংসারের অশান্তি সৃষ্টি হয় গুনাহের কারণে সমাজ তাকে বয়কট করে গুনাহের দুনিয়াবী অনেক ক্ষতি রয়েছে অনেক ক্ষতি রয়েছে দুনিয়াবী হয়তো আমরা মনে করি গুনাহ মানে আখেরাতেরই শুধু ক্ষতি না দুনিয়াবী অসংখ্য ক্ষতি গুনাহের কারণ একটা দিন আসবে এমন এই গুনাহ আপনাকে সমাজে বেজ্জতি করে ছাড়বে তাই না এই গুনাহ আপনাকে সমাজে বেজ্জতি করে ছাড়বে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির মিথ্যা বলার অভ্যাস অনেক বড় গুনাহের কাজ এটা মিথ্যা বলা অনেক বড় গুনাহের কাজ আপনি মিথ্যা বলতে বলতে এমন একটা সময় আসবে আপনি বিপদে পরে মানুষকে বলবেন তো মানুষ বলবে মিথ্যা বলছে তাই না আচ্ছা একটা সময় আসবে আপনাকে নিয়ে মানুষ ঠাট্টা মশকরা করবে আচ্ছা ওই লোক ওর তো 100 কথার মধ্যে 99টাই মিথ্যা এমন মানুষ এখনো সমাজে আছে যার কথার কোনো ভ্যালু নেই যার কথার কোনো দামই নেই কেন ওই যে আগে মানুষের সাথে মিথ্যা বলে বলে অভ্যস্ত হয়ে গেছেন এখন মানুষ আপনার কথা সত্যটাও মানুষ মিথ্যা মনে করে মানুষটা মিথ্যাই বলে বেশি এরকমের একটা বিষয় রয়েছে তো গুনাহের পার্থিব ক্ষতি যে রয়েছে তা থেকেও তো আপনাকে বাঁচতে হবে আপনি গুনাহ করছেন হয়তো আপনি ভাবছেন যে এই প্রভাবটা তো আমার উপর পড়েনি আমি তো লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলাম কি মনে করছেন রব ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে না হয় আপনার পরের যারা আসবে প্রজন্ম তাদের উপরে প্রভাব পড়বে যদি হুজুর হাদিস এটাই বলে যদি এখন আপনার উপর নাও পড়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে সন্তান যারা আসবে এই গুনাহের প্রভাব তাদের উপরে পড়বে এখন আপনি আত্মসাৎ করছেন কোটি কোটি টাকা মানুষের এরপরে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে না তারা একদম নিঃস্ব হয়ে থাকবে। এটাই তো এই গুনাহের প্রভাবটা, পার্থিব গুনা যে প্রভাব পড়ে, এর একটা হলো ভূমিকম্প। আমরা যদিও যতই বা মনকে সান্ত্বনা দিই, আয় বায় সাই করি, যত মজবুত করে বিল্ডিং তুলি না কেন, যত মজবুত বিল্ডিংয়ে থাকি না কেন, যদি আজাবে গ্রেপ্তার হতে হয় তবে সেই মজবুত বাড়ি আর কোনো কিছু কাজে আসবে না। আপনারা হয়তো বারবার শুনেছেন, আমিও কয়েকবার বলছি, যে কোনো এক কাজ্জাব ছিল, সে জান্নাতের আলোচনা পুরানো কিতাব থেকে পড়ছে, তারপরে সে সিদ্ধান্ত নিল জান্নাত আমি দুনিয়াতেই বানাবো। আল্লাহ তালার পানা, অসংখ্য লেবার কাজে লাগিয়ে দিল, অসংখ্য বিভিন্ন রাষ্ট্র থেকে সে দামি দামি পাথর আনা শুরু করলো, বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল জান্নাত নির্মাণে। লোক লস্কর নিয়ে যখন জান্নাতের দিকে রওনা হয়েছে, জান্নাতে প্রবেশ করবে, গেটের সামনে যাওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন আমি তাকে তার বানানো জান্নাত কীভাবে পসিবল, যেখানে কুদরত আল্লাহ তালার নিদর্শন জান্নাত, সে জান্নাত একজন দুনিয়াবি মানুষ বানাবে, এটা তো পসিবলই না। আল্লাহ বলেন আমি ওর এই দুনিয়াতে বানানো জান্নাতে তো প্রবেশ, দূরের কথা, থাকারও আমি স্থান দিব না, প্রবেশ করার আগেই সে ইন্তেকাল করেছে। তো মানে এমন চিন্তা ভাবনা যেন আমরা না করি, তওবা আমাদের করা উচিত। শেষ কিছু যদি কথা শোনাতে
করি, একটি হাদিসে পাকের খোলা আছে, যখন আদম সন্তান ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায় তো আল্লাহ তার দুই হাত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেয়।
আল্লাহ,
আর যখন আদম সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তো আল্লাহ দুই হাত তার মুসিবত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আজকে দেখেন যাদের যে বিষয়ে বললেন যে অনেকে তো তাদের যারা আনেওয়ালা নসল, যারা যাদের সন্তান তাদের উপর তো পড়বে, এই অধিকাংশ এমন কিছু গুণা রয়েছে যা বান্দা দুনিয়াতে এর আজাব ভোগ করে যায়,
পেয়ে যায়, পেয়ে যায়।
অসংখ্য দেখবেন যে অনেক টাকা পয়সা আছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, অনেক কোটি টাকার মালিক কিন্তু সন্তান কথা শুনতেছে না, অনেক কোটি টাকার মালিক তো বিবি তার আয়ত্তের মধ্যে নেই, এইভাবে অসংখ্য ক্ষতি। এর চেয়ে মনে রাখবেন জাকির ভাই, টাকা পয়সা এগুলোর মধ্যে কিন্তু সুখ নয়, এগুলো দেখবেন অসংখ্য মানুষের টাকা আছে কিন্তু সুখ নাই, সুখ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে।
আল্লাহু আকবার।
হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, ইবনে মাজা এর মধ্যে বর্ণনা করা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার ব্যাপারে বলে যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তওবাকারী। আল্লাহু আকবার। এবং অপর এক হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহ তাআলার মুমিন বান্দার তওবার কারণে অধিক আনন্দিত হয়ে যায়। যারা মুমিন যারা হয় তারা যখন সাচ্চা অন্তরে তওবা করে তখন আল্লাহ আনন্দিত হয়। এবং সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরও বলে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, তোমাদের মধ্যে কেউ যখন হারানো জিনিস ফিরে পায় তখন যেই খুশি হয়, অনুরূপ তোমাদের মধ্যে যখন কোনো মুমিন তওবা করে আল্লাহ তাআলার বারগায় ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ এর চাইতে অধিক আনন্দিত হয়ে যায়।
আল্লাহ, সুবহানাল্লাহ।
আর এটা তো এত বড় দয়া। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত রয়েছে যে আমরাও যদি এই বিষয়টা নিজের অন্তরে ধারণ করি, যে আমরাও যেন এখনই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমরা হাজির রয়েছে, এখন আমাদের অধীনস্থ যে তাদেরকেও যে আমরা এই বিষয়ে বলি। কিতাবের মধ্যে আছে সাইয়েদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি অসংখ্যবার এই হাদিসে মুবারক আল্লাহ রসুলের মুবারক জবান থেকে শুনেছি যে বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি যিনি, তার অভ্যাস ছিল যে প্রতিনিয়ত নতুন নতুনভাবে আপনার সে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যেত, নতুন নতুন জিনা করত। একবার এমন হলো যে তার ওই গুত্রের মধ্যে আর এমন কেউ বাকি রইল না তার জিনা থেকে, এত বড় নাফরমান,
তার ব্যভিচার থেকে কেউ বাকি
নেই। তো এমন সময় সে অন্য গ্রাম থেকে এমন একজন নারী আসলো যে খুব মুসিবতে পড়ে তার নিকট আসলো যে আমাকে কি করো, সহযোগিতা করো। তখন সে বললো যে আমি করতে পারি, একটা শর্ত আছে, যদি আমাকে ব্যভিচার অপকর্ম করতে দেওয়া হয়। তখন যেহেতু সে মুসিবতে ছিল তো সে এটাকে কবুল করে নিল যে আমি কি করলাম, আমি আপনার
প্রস্তাবে,
হ্যাঁ, শর্তে রাজি আছি। তখন যেহেতু মানুষের অভ্যাসে এটা যে আমরা কেউ যখন আমাদের প্রতি ইহসান করে আমরাও কি করি, এটা মানুষ জন্ম সৃষ্টি থেকেই কি এই আলামত মানুষের। তো তখন উনি তো আপনার মুসলিম হয়ে কি হয়ে গেল, রাজি হয়ে গেল। তো এমন হলো যে যখন সে গুনাহ করার জন্য একটি ঘরের মধ্যে আসলো, তখন সে দরজা জানালা সব কিছু বন্ধ করে দিল। তখন ওই নারী ওই যুবককে বলতে লাগলো যে যখন সব অফ করে দেওয়ার পরে বলতে পারবে আর কোনো কিছু খোলা আছে কিনা, বলতে হ্যাঁ, এমন একটা দরজা আছে যে মালিক এবং বান্দার মধ্যে যেই দরজা কোনো সময় বন্ধ হয় না। হে যুবক, তুমি তো গুনাহ করে নিবে কিন্তু এই গুনাহের আজাব বাকি থেকে যাবে, তুমি আল্লাহকে ভয় করো। যখন তার অন্তরে এই কথাটা এত পরিমাণ প্রভাব পড়লো যে সাথে সাথেই বলে যাও আমার এখান থেকে, তুমি চলে যাও। সে চলে গেল, তো কিছুক্ষণের পরেই তার ইন্তেকাল হয়ে গেল। যখন ওই লোকেরা অর্থাৎ ওই গুত্রের লোকেরা সবাই জানতে পারলো যে অমুক জালিম বেবিচার সে ইন্তিকাল করছে, তো লোকেরা অর্থাৎ সবাই কি তাকে দেখার জন্য আসলো, কিন্তু তার ঘরের যে দরজা ছিল খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে খুদাইকৃতভাবে আল্লাহপাক লিখে দিল যে ওই যুবক শেষ মুহূর্তে তওবা তার সকল গুনার ক্ষমার কারণ হয়ে গেছে।
আল্লাহ 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 আল্লাহ।
তো তার ওই মুহূর্তটা আল্লাহ আকবার যেন আল্লাহ তাআলা আমাদের কি
এটা ছিল তার ভাগ্যের উপরে।
জি,
এটা যেন আমরা না ভাবি যে আমি সারা জীবন গুনাহ করব শেষ মুহূর্তে তওবা করব। ওই যুবকেরটা তো কবুল হয়েছে তওবা, তার তওবাটা কেমন ছিল? তওবাতুন নসুহা ছিল, সাচ্চা তওবা ছিল, পাক্কা তওবা ছিল। এখন আমার শেষ মুহূর্তে কি আমি ওই তওবাটা করতে পারবো? ওই অনুশোচনা আসবে? আমি জানি না আমার শেষ মুহূর্তে তওবা কবুল হবে কিনা। তাই তওবা গুনা এখন থেকে গুনা ছেড়ে দেওয়া, তওবা করতে থাকা। দর্শককে বলবো আজকের যে বিষয় ছিল গুনা থেকে তওবা করা, এর উপরে আরও আপনারা স্টাডি করতে পারেন, আরও পড়তে পারেন, অধ্যয়ন করতে পারেন। মাকতাবুল মদিনায় অসংখ্য কিতাব রয়েছে আমাদের শুধু গুনা থেকে বাঁচা, গুনা থেকে তওবা করা বা তওবার ফজিলত বা গুনাহের ক্ষতি, এসব বিষয়ে অনেকগুলো রিসালা মাকতাবুল মদিনায় রয়েছে, আমাদের ওয়েবসাইটেও পাবেন। আপনারা এখান থেকে অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ তাআলা নিজেকে গুনা থেকে বাঁচান। দর্শক, আগামী পর্বগুলোতে আবারও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাকাতালা। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা আজ যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আজম মেরে তারকা আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম, বলে তুমি ভরা এলে রবি হাবলি উম্মতি, বলে তুমি ধরা এলে রবি হাবলি উম্মতি, বলে তুমি ধরা এলে রবি হাবলি উম্মতি, বলে তুমি আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আমি এমন সুন্নি জামিল কাদেরী মরার পরে, 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 দেখো আমার বলবে আকা, দেখো আমার বলবে আকা আসসালাতু ওয়াসসালাম, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আজম মেরে তারকা আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু সুবহানাকাল্লাহুম্মা
وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم
رحمت پورن حق پربھا تمار تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।